6 মে 2016 জুমার পূর্বের বয়ান। গুরুত্বপূর্ণ এসলাহী বয়ান পেশ করবেন শাইখুল হাদিস আরিফ বিল্লাহ, তরজমান আকাবির হজরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকাতুহুম, বাইতুল হক জামি মসজিদ সাবেক ছাপরা মসজিদ ঢালকা নগর গেন্ডারিয়া ঢাকা।
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة، أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, নিঃসন্দেহে আমার রসুলের মধ্যে তোমাদের জন্য সুন্দর নমুনা মজুদ, উত্তম নমুনা মজুদ এবং নিখুঁত নির্দাক নমুনা মজুদ। রসুল্লাহ সাল্লাম আরব দুনিয়াতে যুবক যখন নবী হিসাবে আত্মপ্রকাশ করলেন, তো সব মানুষের দৃষ্টি রসুল্লাহ সাল্লামের দিকেই নিবদ্ধ হয়ে গেল। তার মতো এত সুন্দর আর কাউকে লাগে না, তার কথাবার্তা, তার আখলাক আচরণ, তার এবাদত উপাসনা সবকিছুই সুন্দর, একদম স্বাতন্ত্র্যপূর্ণ, একদম বৈশিষ্ট্যপূর্ণ, এতটা আর কারো মধ্যেই দেখা যায় না। রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের এমন নূর ভরা এক একটা আচরণ, এমন পরম শোভা শোভাদীপ্ত এক একটা আচরণ, এটা সকলের দৃষ্টি কাটতে থাকে। তো আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু বললেন পবিত্র কোরআনে যে, হে বিশ্বের মানুষ, তোমাদের জন্য নিখুঁত নির্দাক নমুনা মজুদ আমার রসুল সাল্লাহ আলাইহিসাল্লামের জীবন আদর্শে। তো এই আয়াতে পাক সমগ্র মুসলমানদের জন্য এত বড় গর্বের সম্পদ যে রসুল্লাহ সাল্লাহ তালা আলিউসাল্লামের সম্মুখে দাঁড়ানোর মতো এই পৃথিবীতে দ্বিতীয় আরেকটা মানুষ নেই। এত সুন্দর করে আল্লাহ পাক রসুল্লাহ সাল্লাহ আলিউসাল্লামকে সৃষ্টি করছেন। শারীরিক সৌন্দর্য যেমন তার সকলের চেয়ে সুন্দর, এমনকি হযরত ইউসুফ আলাইহিস সালাম থেকেও সুন্দর। হ্যাঁ, লাওয়ানি যালিকা লাও রাআইনা জামিনাহু লাআসারনা বিল কতল কুলুব আলাল ইয়াদি। ইউসুফ আলাইহিস সালামের পাগল হয়েছিল যে মেয়েরা, এবং সে ছুরি দিয়ে হাতের আঙুল কেটে ফেলছিল, তো হযরত ইউসুফ আলাইহিস সালামের দিকে দেখতে দেখতে লেবু কাটতেছিল বা যে ফল কাটতেছিল, তো ওই সময় এই ছুরিতে হাত কেটে গেছে, আঙ্গুল কাটছে, কিন্তু তাদের কোনো খবর নেই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তার ওই মেয়েগুলো আমার রসুলকে দেখত, তো তারা সে ছুরি তাদের অন্তরের ভিতরে বুকের ভিতরে চলে যেত, তবুও তাদের খবর হইত না। রসুল্লাহ সাল্লাহ আলাইহিসাল্লামের সৌন্দর্য দেখার পর এমনটা তারা পাগল হয়ে যেত। তো জাহিরি ভাবেও বাহ্যিক সৌন্দর্য রসুল্লাহ সাল্লাহ আলাইহিসাল্লাম যে আল্লাহ পাক এত সুন্দর বানাইছেন, আবার ওইদিকে জিন্দিগি এবং জিন্দিগি এত সুন্দর, আচার আচরণ এত সুন্দর, কথা এত সুন্দর, চরিত্র এত সুন্দর, সবকিছুই তার এত সুন্দর। ফের আল্লাহ পাক জাল্লা জালালুহু মানাওয়ালু বলছেন যে, তোমাদের জন্য কামেল মডেল এবং নমুনা মজুদ আমার রসুলের জীবনে। এবং রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম কে আল্লাহ পাক ইসলামের নমুনা বানাইছেন, কি করলে আল্লাহ তাআলা খুশি, কিভাবে চললে আল্লাহ তাআলা খুশি, কি বললে আল্লাহ তাআলা খুশি, সবটারই পূর্ণ নমুনা বানায় দিয়েছেন আল্লাহ পাক জাল্লা জালালুহু মানাওয়ালু হযরত মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাআলা আলহিসাল্লামকে। এজন্য মুসলিম জাতির কর্তব্য হল যে দুনিয়ার কারো প্রতি নজর না করা, না ইহুদির প্রতি, না খ্রিস্টানের প্রতি, না কোনো বিধর্মীর প্রতি, চাই তারা শিক্ষা দীক্ষা ধনে সম্পদে জড়ো যত উপরেই উঠুক না কেন, কত আর উপরে উঠবে, আল্লাহর পরে সবচেয়ে উপরে পেয়ার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম, তার চেয়ে উপরে তো কেউ নাই। যে সে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের অনুসরণ করলে মুসলমান উপরে উঠবে, পবিত্র কোরআন রব্বুল আলামিন বলে দিয়েছেন যে তোমরা সবচেয়ে উপরে উঠবে যদি তোমরা কামেল ইমানওয়ালা হো, যদি আল্লাহর এবং আল্লাহর রসুলের পূর্ণ আনুগত্য এবং অনুসরণ তোমরা করো। তো মুসলমানদের উপর উঠার তরিকা এই গাড়ি ঘোড়ার পিঠে চড়ে উপরে উঠানা, এরোপ্লেনে চড়ে উপরে উঠানা, রকেট দিয়ে উপরে উঠানা। মুসলমান উপরে উঠে আল্লাহর দিকে অগ্রসর হলে, আল্লাহর রসুলের জিন্দগি অনুসরণ করলে মুসলমান উপরে উঠে। আমার ভাই সেই বিষয়ে আজকে আমরা বড় গাফেল, আমরা বড় ত্রুটিওয়ালা, যে নামাজটা অন্তত সুন্নত মোতাবেক হয়, উজু গোসল সুন্নত মোতাবেক হয়, তো সেই ফিকির তো আমরা করব, আমাদের পোশাক আশাক যাতে সুন্নত মোতাবেক হয়, কমপক্ষে এতটুকু যে সুন্নতের বিরোধী না হয়। মুসলমান পৃথিবীর সবচেয়ে লজ্জাশীল জাতি, রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এত বেশি হায়াওয়ালা, এত বেশি লজ্জা সরমওয়ালা ছিলেন যে কোন অবিবাহিতা মেয়ে এক ভদ্র ঘরের সম্ভ্রান্ত পরিবারের অবিবাহিতা কুমারী মেয়ের যতটা লজ্জাশীলতা, রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তার চেয়ে অধিক লজ্জাশীল ছিলেন। এবং রসুল পাক সাল্লাহ আলী সাল্লাম বলেন ইমানের 70 বেশি শাখা প্রশাখা, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ শাখা লা ইলাহা ইল্লাল্লাহ বলা, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা, ওয়া আফযালুহা কওল লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, আর সর্বনিম্ন শাখা হল রাস্তাঘাট থেকে কষ্টদায়ক জিনিস সরায় দেওয়া। ওয়াল হায়া উশুবাতুল মিনাল ঈমান, এবং ঈমানের এক বৃহত্তর শাখা হল লজ্জাশীলতা, লজ্জা সরম এটা বৃহত্তর শাখা। আজকে মুসলমানদের মধ্যে হায়া সরম লজ্জা এটারও আমাদের মধ্যে বড় কমি, আজকে বহুত ঘাটতি। যে মান ইদা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লজ্জা এত বড় গুণ, এত বড় আদর্শ, এটা যদি ধুলিস্যাত হয় তো তোমার সব ধুলিস্যাত, লজ্জা খতম হয়ে গেলে এখন তো তুমি যা মন চায় তাই করতে থাকবা, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল হায়াউ খায়রুল কুল্লুহু, যে লজ্জাশীল হয় তার জীবন সবটা কল্যাণে ভরপুর হয়ে যায়। হ্যাঁ, লজ্জা এমন এক গুণ যে এর দ্বারা জীবনে কল্যাণই কল্যাণ আসে, অকল্যাণ কোনো কিছুই আসতে পারে না। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের সামনে বললেন যে ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া, তোমরা আল্লাহর সম্মুখে খুব লজ্জাশীল থাকবে। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সরল মনে বললেন যে ইন্না লানাস্তাহি মিনাল্লাহি হাক্কাল হায়া, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর শুকর, আমরা তো আল্লাহর সামনে একদম লজ্জাশীল থাকি। এতটা সাহাবায়ে কেরাম আল্লাহ পাককে নিজের সম্মুখে অনুভব করতেন যে আল্লাহ তো আমার একদম সামনে, একদম আমাকে নিকট থেকে দেখতেছেন। এই সীমাহীন লজ্জাশীল অনুভূতির কারণে সাহাবায়ে কেরাম যখন এই টয়লেটে ঢুকতেন ইস্তেনজার জন্য, মলমূত্র ত্যাগের জন্য, সেখানে কাপড় শরীরের কাপড় তো প্রয়োজনের কারণে সরাইতে হয়, তো তখন খুব সরম লাগত যে আল্লাহ তো দেখেন তো কেমন দেখা যায়, মুশকিল না যে কেউ দেখলে তো তার সামনে এরকম খোলা ফিল্ডে কি কেউ এরকম মলমূত্র ত্যাগ করতে পারে, পেশাব পায়খানা করতে পারে, তো কারোর সামনে বসা যায় না কাপড় খুলে, তো আল্লাহ পাকের সামনে বসে কিভাবে। তো সাহাবায়ে কেরাম এরকম বসলে তখন এই শরীরের উপরের অংশ মাথা বুক এগুলো সামনের দিকে ঝুঁকে দিতেন যাতে উপর থেকে নিচের দিকে মানে কিছুটা আড়াল হয়ে যায়, এমনটা তারা লজ্জা অনুভব করতেন, লজ্জাশীল ছিলেন। আল্লাহ পাক জল্লা জালালু মহানুভাবে দেখলেন এতটা করতে গেলে তাহলে দুনিয়ার জীবনে তারা চলবে কিভাবে। সেজন্য আল্লাহ পাক সেই বিষয়টার ব্যাপারে আবার কোরআন শরীফ আয়াত নাযিল করছেন, হে রাসূল ওরা তো আলা ইন্নাহু ইয়াসনুনা সুদুরহুম লিয়াসতাফু মিনহু, ওরা নিজের সিনাটা ঝুঁকায় দেয় তারা কি আমার থেকে আড়াল হওয়ার জন্য। আল্লাহ পাক বলুন আলা ইন্না আলা যারা ওরা একদম পুরোপুরি কাপড় পরে তখনও কি আমার খোঁজখবর থাকে না, তখনও তো আমি সবই জানি। তো আল্লাহ পাক এটা বুঝাইছেন যে লজ্জাশীলতা আমি শিক্ষা দিছি, লজ্জাশীলতার হুকুম করছি, তোমার রসুল লজ্জাশীলতা শিক্ষা দেন, তো তোমরা লজ্জাশীল থাকবে কিভাবে। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সেটা শিক্ষা দিবেন, রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তো মডেল। আল্লাহ রসুল বললেন যে তোমরা আল্লাহর সম্মুখে লজ্জাশীল থাকবে। সাহাবায়ে কেরাম বললেন আমরা তো খুব লজ্জা বোধ করি আল্লাহ পাকের সামনে। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন লাইসা যালিকা, আর তোমরা যে লজ্জাশীলতা বুঝো সেটা নয়, কিন্তু আমি সেটা বলছি না। হ্যাঁ, বরং বিষয়টা হচ্ছে এই যে বলা কিন্নাল ইস্তেহিয়া মিনাল্লাহ হাক্কাল হায়া, আল্লাহর সম্মুখে সত্যিকার ভাবে যথার্থভাবে লজ্জাশীল থাকার মানেটা হলো এই যে তোমার এই মাথা থেকে পা পর্যন্ত প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ, মাথা এই মাথার সঙ্গে যে অঙ্গ প্রত্যঙ্গ, মাথা চোখ জোয়ার এরকম তোমার পেট এবং এই সর্বনিম্নের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এই সবগুলোকে আল্লাহ পাকের নিষিদ্ধ কাজ থেকে তোমরা হেফাজত করবে, এটা হচ্ছে লজ্জাশীলতা। এবং তোমরা মৃত্যুকে ভয় করবে, মৃত্যুর কথা স্মরণ করবে বেশি বেশি, আর দুনিয়ার থেকে বিদায় হওয়া লাগবে, কবরস্থানে গিয়ে এই সুন্দর দেহ থাকবে না, সব কুচে গলে যাবে, এই কথাগুলো সর্বদা তোমাদের অন্তরে উপস্থিত থাকে, জাগ্রত থাকে। সেজন্য তোমরা নিয়ন্ত্রিত এক সুন্দর জীবন যাপন করো যাতে নাফরমানির চিহ্ন না থাকে, নাফরমানির দাগ না লাগে, আর যদি এমনটা হল তো এটা যেন এটা পাক সাফ হয়ে যায়। তো আল্লাহর অসন্তুষ্টির পথ থেকে দূরে থাকা, বিরত থাকা, এটা হচ্ছে মূল লজ্জাশীলতা। এখন মুসলমানদের পোশাক আশাক এমন, ওই পাশ্চাত্য দুনিয়ার লোকগুলো যেমনটা ঢং করে, মুসলমান যুবক তরুণরা এবং যুবতী তরুণীরা তাদের অনুসরণ করতে শুরু করে। রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এতে কি সন্তুষ্ট না অসন্তুষ্ট? আল্লাহর রসুলকে যে অসন্তুষ্ট করে, তো কেয়ামতের দিন হাসরের মাঠে সে কার সুপারিশের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি লাভের চেষ্টা করবে, কার সুপারিশের মাধ্যমে বলসেরাত পার হয়ে জান্নাতে প্রবেশের সুযোগ অর্জন করবে, সুবিধা অর্জন করবে? রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সাফাত কেয়ামতের ময়দানে আমাদের জন্য কি জরুরি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সুন্নাহ, আমার শিক্ষা দীক্ষা, আমার আদর্শ যারা ভালোবাসবে, গ্রহণ করবে, পছন্দ করবে, তো সত্যিকার সে আমাকে ভালোবাসল, আর যে আমাকে ভালোবাসবে আমার সঙ্গে সে জান্নাতে বসবাস করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসের উপরে পূর্ণভাবে আমল করার তৌফিক দেন, সব বিশ্বের সমস্ত মুসলমানকে এই হাদিসের উপরে আমল করার জন্য জজবা প্রেরণা তৌফিক দান করেন। হ্যাঁ, আমার ভাইরা, আজকে মুসলমানদের কি হলো যে বহু বছর আগে দেখতাম যে প্যান্ট পরে তো এত ঢোলা যে একদম ঢোলা, আবার লম্বা করছে এত লম্বা, রাস্তার ধুলা ময়লা সব ওই প্যান্টের মধ্যে লাগতে থাকত, এমনটা ছিল না এক জমানাতে। আবার দেখা গেল টাইট করছে এত টাইট যে নড়তেও পারে না, মানে ওই ওদের পোশাক আশাক এই তেমনটা দেখে, মিডিয়ার মধ্যে যেমন দেখতে পায়, মনে করে এই ওরা উন্নত বিশ্বের লোক, আমরা উন্নত হওয়ার চেষ্টা করি। তুমি চুরি চুরি ছাড়ল না, ডাকাতি ছাড়ল না, মিথ্যা ছাড়ো নাই, মদ ছাড়ো নাই, ঘুষ ছাড়ো নাই, নষ্ট চরিত্র এখনো সংশোধন করো নাই, তাহলে ওদের সঙ্গে তাল মিলাইলে ভালো হয়ে যাবে মানুষ। পশ্চিমা দুনিয়া ইসলাম থেকে দূরে, আল্লাহ রসুল থেকে দূরে, এবং পাপের সর্বাধিক নিকটবর্তী, নাফরমানির সর্বাধিক নিকটবর্তী, নিম্ন জিন্দগির সর্বাধিক নিকটবর্তী, যার কারণে তাদের কোনো আচার আচরণই সুন্দর না, উন্নত না, সবটাই নিচু। আল্লাহ রসুল থেকে যে দূরে সরে সে উঁচু না, সে নিঃসন্দেহে নিচু, তাই না? ফের তাদেরকে অনুসরণ করার কোন তো প্রশ্নই উঠে না। বরং রসুল্লাহ সাল্লাম তো বলেন যে খালিফুল ইয়াহুদ আওয়াল নাসারা, তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে চলতেই থাকবে, বিরোধিতা করতে থাকবে, ইহুদি খ্রিস্টানদের ধর্ম এবং আদর্শের পক্ষে না, তাদের জীবনধারার পক্ষে না। ইহুদি খ্রিস্টানদের যে ধর্ম এটা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নবী হিসাবে আত্মপ্রকাশ করার পর, কোরআন আসার পরে অতীতের যত ধর্ম ছিল সবগুলো গ্রহীত হয়ে গেছে, সেগুলোর উপর আমল নিষিদ্ধ করে দিয়েছেন রব্বুল আলামিন, যিনি সে আসমানি কিতাবগুলোর নাজিলকারী, সে মহান রব্বুল আলামিনই সেই কিতাবগুলোর আমল উপর আমলকে নিষিদ্ধ করে দিয়েছেন এবং তার বিপরীতে পবিত্র কোরআনের উপর আমলের হুকুম করছেন মহান রব্বুল আলামিন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক তো পবিত্র কোরআনে বলছেন, আমি যে কোরআন দিলাম, কোরআন মানি আলো আর আলো, লাকাদ জাআকুম মিন আল্লাহি নূর ও কিতাব মুবিন। এবং আল্লাহ পাক জাল্লা জালালু মানবাদ বলেন, মুসলমানরা এই কোরআন, এই ঈমান, এই ইসলাম, এই রসুলের সুন্নার পথে চলবে তো তারা কেবল নূর আর নূরের দিকে আগে বাড়তে থাকবে, নূরে নূরের জাহানের দিকে আগে বাড়তে থাকবে। আল্লাহ ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। আমার ভাইরা, এজন্য আমাদের এই ইহুদি খ্রিস্টানদের জীবনধারার থেকে দূরে থাকা চাই এবং আমাদের সন্তানাদিকে সেভাবে গড়ে তোলা চাই। তো ওরা এক ধরনের একসময় এই ধরনের পোশাক পরত, হ্যাঁ, আবার সে এখন আবার নতুনভাবে শুরু করছে, ওইটা প্যান্ট ওইটা ছোট করতে করতে হাঁটু পর্যন্ত নিয়ে আসে। যখন ওদের এই পোশাক আশাক দেখি তো আমার মনে হয় যে এটা মুসলিম যুবক তরুণদের ধোকা দিয়ে রেডি করতেছে, যাতে আরেক ধাক্কা একদম হাঁটুর উপর উঠানো যায়। ইদানিং সেটাও শুরু হয়ে গেছে, আরেক ধাক্কায় পুরো ল্যাংটা করার ব্যবস্থা করে দিয়ে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কি হলো আজকে মুসলমানদের এবং মুসলিম যুবক তরুণদের পাশাপাশি মুসলিম যুবতী তরুণীরা, মুসলিম মেয়েরা পর্যন্ত ইহুদি খ্রিস্টানদের এই দ্বারা এতটা প্রভাবিত, তারাও তাদের পোশাক পরিচ্ছদকে হায়া সরব লজ্জাশীলতার যতটা অনুকূল রাখা দরকার ছিল সেটার খেয়াল রাখতেছে না। এই দুনিয়া তো চিরদিন থাকার জন্য না, এখান থেকে আমাদের বিদায় নিতেই হবে। তো মহান রব্বুল আলামিনকে কিভাবে মুখ দেখাবো? ও রহি হমর মিসলে বরফ কম, চুপকে চুপকে রফতা রফতা দম বদম, সাঁস হয় এক রাহ রবে মুলকে আদম, দফাতন এক রোজ ইয়ে যায়গা থম, কর লে জো কর না আখির মৌত হ্যায়, এক দিন মর না আখির মৌত হ্যায়। বন্ধুরা, এখান থেকে আমাদের বিদায় তো নিতে হবে। আল্লাহ পাকের সম্মুখে দণ্ডায়মান হওয়া লাগবে। মানুষ, তুমি জলদি তৈরি হও, পরকাল জীবনে আল্লাহকে দেখানোর জন্য কিছু সামান তো জোগাড় করো। যতটুকু তিল তিল ভালো কাজ তুমি করবে তো একটু একটু করে জমাইতে থাকবে, কালকে আমাকে আল্লাহ পাক সেটা তোমাকে দেখাবেন এবং সেটার উত্তম পুরস্কার তোমাকে দান করবেন। আর এর বিপরীতে যে অন্যায় কাজ করবে, এক এক বিন্দু অন্যায় অপরাধ গুনাহ সেটাও তাকে দেখতে দেওয়া হবে। এই সব তুমি করছিলা, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক, তো কি হবে কিয়ামতের মাঠে আমাদের উপায়? ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাবালু পবিত্র কোরআনে বলেন, যেই বান্দারা দুনিয়ার জীবনে আলো অন্ধকারে এবং সকল কাজে কর্মে, হ্যাঁ, সর্বক্ষেত্রে আমি আল্লাহকে ভয় করত যে আমি আল্লাহর সম্মুখে দাঁড়াব, সেইভাবে তার জীবনটাকে গঠন করছিল। অনাহান নাফসা আনিল হাওয়া, নিজের মন যা চাইছে তাই করে নেই, ইচ্ছা মতো চলে নেই, খাম খেয়ালি মতো চলে নেই, বরং আল্লাহ তাআলার হুকুমের অধীন জিন্দগি বানাইছে। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিঃসন্দেহে তার ঠিকানা হবে জান্নাত। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুফাতিল জান্নাতু বিল মাকারি হুফাতিন নার বিশাহওয়াত। হে মানুষ, যদি জান্নাতে তুমি যাইতে হয় তো জান্নাতীদের জীবনটা ঘেরা হলো এই কষ্টদায়ক আমলের দ্বারা, কষ্টকর কষ্টকর আমলের দ্বারা, কষ্টকর। নামাজ পড়তে ঘুম থেকে উঠতে হয়, নামাজ পড়তে হয়, শীতের মধ্যে মসজিদে আসতে হয়, শীতের মধ্যে উজু করতে হয়, নামাজে দাঁড়ানো লাগে না, এরকম যা খুশি তা খাওয়া যায় না, শুনলাম যে কোরিয়া থেকে লোক আসছিল যে বাংলাদেশে রাস্তাঘাট করার জন্য, কুত্তা দূরে দূরে ধরতো, পরে ওইটাকে কাইটা পুরে টুরে বা যেভাবে হোক রান্না বান্না করে খেয়ে ফেলত। কুত্তা খাওয়া, বিড়াল খাওয়া, ইঁদুর খাওয়া। চায়নারা শুনলাম যে ইঁদুর এত কোটি কোটি পরিমাণে বাড়ছে আর কোনো কুল কিনার নাই, পরে বলছে এগুলি ধরো এবং খাও। তো ওগুলো খাও, ইঁদুর ধরে ধরে পরে ভাইজে পড়ে খাওয়া আরম্ভ করছে। বিদেশ গেলে, চায়না বা বিভিন্ন দেশে গেলে তো আমাদের দোস্তবাবরা বলে যে ওখানে সাপ ঝুলানো থাকে, যে কোনো ভাই বললো যে এই বড় সাইজের সাপটা আমাকে দেন, ফাওরান ওইটার খোসা টোসা ছাড়া রেডি করে বেশ ভুনা করে দিয়ে দেয়, মানুষ বসে বসে খায়। সাপ, বিচ্ছু এবং শিয়াল, কুত্তা, শুয়োর, যা আছে সারা দুনিয়া খাওয়া। এ হলো এই দুনিয়ার মানুষদের, যারা লাগামহীন এবং নিচু শ্রেণীর মানুষ তাদের এ সকল কাজ। এটা কি মুসলমানদের কাজ হতে পারে? মুসলমানদের কিন্তু এরকম নিচু কাজ, এরকম ঘৃণিত পথে চলতে মহান আল্লাহ নিষেধ করছেন। তো সেই জন্যই রসুল্লাহ সাল্লাহামকে রব্বুল আলমিন আমাদের সামনে মডেল হিসাবে দিয়ে দিচ্ছেন এবং ইসলামের ব্যাখ্যা বিশ্লেষণের জন্য আল্লাহ জাল্লালু এবং আল্লাহ রসুল সাল্লাহ আলহিম আলে ওলামাদেরকে দায়িত্ব দিচ্ছেন যে বিশ্বের মানুষদেরকে তোমরা ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝাইয়া দিবা। এই ক্ষেত্রেও মুসলমানরা আজকে এক্সিডেন্টের শিকার। ওই কোন ডক্টর কোথেকে ভাষণ দেয় বা একটা বক্তৃতা করলো, একটা বই লিখলো, তো ও তার পিছনে মুসলমানরা ছুটতে থাকে। কি হলো আজকে মুসলমানদের? যে রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম খালি কোরআন এবং সুন্না এইটুকু দিয়েই ক্ষান্ত হন নাই, বরং ইসলামের ব্যাখ্যা বিশ্লেষণ কে করবে, কার ব্যাখ্যা বিশ্লেষণ গ্রহণযোগ্য সেটার গাইডলাইন দিচ্ছেন তিনি, সেটার হেদায়ত দিচ্ছেন, সেটা সুনির্দিষ্ট বর্ণনাও দিয়ে গেছেন তিনি যে আলে মুলামা দ্বারা তাদেরই ব্যাখ্যা বিশ্লেষণ, এটাই দিন এবং শরীয়ত, এটাই সুন্না, এটা এটাই আল্লাহ রসুলের নিকট গ্রহণযোগ্য এবং তার সেই শিক্ষা দীক্ষা, সেই ব্যাখ্যা, এর অনুকরণের অনুসরণের মাধ্যমে মানুষ জান্নাত পর্যন্ত পৌঁছবে। আল্লাহ সেই জ্ঞান, সেই সমাজ বুঝও আমাদেরকে নসিব করেন। এখন দেখা যায় মুসলমানদের বিশাল তবকা, বিশাল একটা অংশ তো তারা আলে উলামাদেরকে প্রত্যাখ্যান করতে দিনরাত অভ্যস্ত হয়ে উঠতেছে। এটা কোনো ভালো লক্ষণ না, এটা কারো উন্নতির, অগ্রগতির এবং সফলতার পূর্ব লক্ষণ নয়, বরং এটা ধ্বংসের লক্ষণ। হ্যাঁ, উই পোকার যখন ধ্বংসের সময় হয় তখন উড়তে শুরু করে, এরকম লাগামহীন উড়তে শুরু করা এটা কিন্তু পতনের পূর্ব লক্ষণ। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে সব পতন থেকে, সব ধ্বংস থেকে, সব অন্ধকার পথ থেকে হেফাজত করে। তা আমার ভাইরা, আজকে ঘরগুলোর মধ্যে সুন্নতের পরিবেশ কোথায়? আজকে আমাদের ঘরে ঘরে ছবি, বেসুমার ছবি, শিয়ালের ছবি, বিড়ালের ছবি, কুকুরের ছবি, এবং মুসলমানের সন্তানরা গাড়ি ঘোড়ার মধ্যে কুকুর রাখে, একদম জেতা কুকুর রাখে, কুকুর ওর ভিতরে ফাল দেয়, ঘেউ ঘেউ করতে থাকে, লাফালাফি করতে থাকে, কুকুরের ঘেউ ঘেউ শুনতে শুনতে যাইতে থাকে, মনে করে যে আমি ভদ্রতার উন্নত শিখরে আরোহণ করেই চলছি। কুত্তার সঙ্গে থাকলে ভক্ত ভদ্র হয় মানুষ, কি হলো আজকে মুসলমানদের? পাশ্চাত্য দুনিয়ার এই এই অভিশপ্ত মস্তিষ্কের এবং জীবনধারার এইভাবে লাগামহীন অনুসরণের দ্বারা মুসলমান কোথায় চলছে? قال رسول الله صلى الله تعالى عليه وسلم ان الله يرفع بهذا القران اقواما ويضع به اخرين رسول الله صلى الله عليه وسلم বলেন এই কোরআনের শিক্ষা দীক্ষা, এই কোরআনের পথ যারা অনুসরণ করবে আল্লাহ পাকের কোরআনের শিক্ষা দীক্ষার বরকতে তাদেরকে ঊর্ধ্বে আর ঊর্ধ্বে উঠাবে, আর এই কোরআনের শিক্ষা দীক্ষা থেকে যারা দূরে সরবে তাদেরকে আল্লাহ তাআলা কেবলই অধঃপতিত এবং লাঞ্ছিত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। قال رسول الله صلى الله تعالى عليه وسلم تركت فيكم امرين لن تضلوا بعد ما تمسكتم بهما كتاب الله وسنه رسوله তোমাদের সম্মুখে আমি দুই মহা সম্পদ রেখে গেলাম, আল্লাহর কিতাব এবং তোমার রসুলের সুন্নাহ এবং আদর্শ, তার সারা জীবনের শিক্ষা দীক্ষা। এই দুই জিনিসকে সক্রভাবে তোমরা আঁকড়ে ধরবে তো কোনো ক্রমে তোমরা পথ হারা হবে না। তোমরা বিচ্যুত হবে না, বরং একদম সরল পথে, সঠিক পথে তোমরা থাকবে এবং সেই পথেই তোমরা জান্নাত পর্যন্ত পৌঁছবে। এখন মুসলমান মোষ রাখে বড় বড় উন্নত জীবন, আর দাড়ি একদম সাফ করে ফেলে। আরে ভাই, দাড়ি তো সব নবী রসুলদের মুখে ছিল এবং নবী রসুলদের চেহারাটার চেহারার সৌন্দর্যকে আরো এই চেহারার সৌন্দর্যের শোভা বর্ধন করত, শোভা বৃদ্ধি করত এই দাড়ি। দাড়ির কারণে সেই চেহারা আরো সুন্দর লাগত, আরো সেই চেহারার প্রতি, সেই মানুষটার প্রতি সম্মান এবং শ্রদ্ধাবোধ বৃদ্ধি পাইতে থাকতো। যার মুখে দাড়ি নাই আরেকজনের মুখে দাড়ি আছে, পাশাপাশি দুইজন দাঁড়াইলে দুজন যদি ভদ্রলোক হয়, কিন্তু তুলনামূলক যার মুখে দাড়ি থাকে আপনাতেই মানুষের মন তার প্রতি শ্রদ্ধা আপ্লুত হইতে বাধ্য হয়, এবার স্বতঃস্ফূর্ত ভাবে এমনটা হয়। আর এটাও যদি বুঝে না আসে গভীর নিশিতে ঘরের মধ্যে কেউ যদি কঠিন বিপদে পড়ে, এমন প্রচন্ড ব্যথা যে কোন রকম থামেই না, কোনো ঔষধে ধরে না, আর এত রাতে হসপিটাল যাওয়ারও এখন আর সুযোগ নাই, অথবা কারফিউ চলতেছে, এই মুহূর্তে যদি মনে করে যে একটু পানি পড়ে আনি যাতে কোনো আল্লাহ পাকের রহমত হয়ে যায়, দাড়িওয়ালার নিকট থেকে পানি পড়াবে না, যে দাড়ি রোজ সকালে মুন্ডে তার থেকে দাঁত পানি পড়াবে। তো বোঝা গেল এতে প্রত্যেকের অন্তরেই যার যার মুখে দাড়ি আছে তার প্রতি শ্রদ্ধা আস্থা অধিক পরিমাণে থাকে, এটা তো নিশ্চিত হয়ে গেল, প্রমাণিত হয়ে গেল। আমার প্রিয় বন্ধুরা, দাড়ি তো নবী রসুলদের ছিল, হ্যাঁ, এবং সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের মুখে দাড়ি ছিল। আর দাড়ি রাখার তরিকা হল যে নিজের হাতের মাপে নিজের চেহারার ডান দিক থেকে এক মুঠ, বামে এক মুঠ এবং থুতনির নিচে এক মুঠ পরিমাণ রাখা। এর বাইরে যারা বক্তৃতা করেন, বয়ান দেন যে দাড়ি কোনোরকম একটুখানি দেখা গেলেই হলো, এই সকল বয়ান তার ব্যক্তিগত বয়ান। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই সকল বয়ান হচ্ছে ব্যক্তিগত বয়ান অথবা নিতান্তই দলীয় বয়ান অথবা নিজের ব্যক্তিগত গবেষণালব্ধ এবং পাণ্ডিত সিদ্ধ বয়ান, এটা ইসলামী বয়ান আদৌ নয়। যদি রসুল্লাহ সাল্লাহ ইসলাম মডেল যে কাজটা করা যায় এটাকে রসুল্লাহ সাল্লাহ ইসলাম নিজের কর্মের দ্বারা, কথার দ্বারা দুনিয়ার মানুষের কাছে তুলে ধরে গেছেন। এই জন্য আমরা যে উজু করি না, কয়বার কয়বার ধোয়া লাগে হাত? তিনবার। চেহারা কয়বার ধোয়া লাগে? তিনবার। কিন্তু আপনারা জানেন কিনা যে হাদিসের কিতাবগুলো আমাদের সামনে আসে না? এখন তো ইদানিং মুসলমানরা ওই বক্তৃতাবাজ লোকদের দ্বারা খালি একটা কিতাবের নাম মুখস্থ করে বলছে, বুখারী শরীফ। মনে হয় আর ইসলামের কোন কিতাবই নাই, কিতাব খালি একটাই। আরেকটা বিভ্রান্তি এরা সৃষ্টি করে ফেলছে। এই এই কিতাব ছাড়াও তো রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের বিশাল হাদিসের ভান্ডারওয়ালা কিতাব আদি আরো আছে। ওই হাদিসের কিতাবগুলোর মধ্যে উজুর যে বর্ণনা আছে তার মধ্যে আমরা পাই যে রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম উজু করছেন কখনো একবার, একবার মাত্র ধুইছেন চেহারা, হাত, পা, কখনো দুইবার, দুইবার, কখনো তিনবার, আর নিয়মিত আমল করতেন তিনবারে, কিন্তু ব্যতিক্রম করেও দেখাইছেন। এই জন্য যাতে করে মুসলমান বুঝতে পারে যদি একবারও ধোয়া হয় তবুও নামাজ হয়ে যাবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এটাও তিনি করে দেখাইছেন। আবার উজু নাই, পানি নাই, ওই সময় তায়াম্মুম করেও দেখাইছেন উজুর ক্ষেত্রে তায়াম্মুম। আবার গোসল ফরজ হয়ে গেল, এখন পানি নেই, তো সেটা দিয়ে সেই ক্ষেত্রেও তিনি তায়াম্মুমের বিধান দিচ্ছেন। তায়াম্মুম করলে ওই মুহূর্তে গোসলের পবিত্রতার মতো পবিত্রতা ওই মুহূর্তে, পানি না থাকার মুহূর্তে তোমার অর্জন হয়ে যাবে। কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম জীবনে একবারের জন্য দাড়ি এরকম ছোট ছোট গুড়ি গুড়ি করে দেখাইছিলেন কি? এক ইঞ্চি, দেড় ইঞ্চি, আধা ইঞ্চি করে এরকম দেখাইছিলেন কখনো? রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের জীবন থেকে এই মডেল আপনি গ্রহণ করলেন না আবিষ্কার করলেন? হ্যাঁ প্রিয় বন্ধুরা, আপনার মস্তিষ্কের আবিষ্কৃত কোন বিষয় সেটা দিন না, সেটা ইসলাম না, সেটা জান্নাতের পথ না, নিঃসন্দেহে সেটা একটা ভুল পথ। এই ভুল পথ পরিহার করে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আদর্শ গ্রহণ করলে তবে সেটাই হবে জান্নাতের পথ। যাদের যাদের মুখে দাড়ি এখনো হয়নি তাদের সকলেই হিম্মত করি, পশ্চাৎ দুনিয়ার অনুসরণ নয়, আমার রসুলের অনুসরণ। এটার ব্যাপারে আমি দৃঢ় সংকল্পবদ্ধ, ফের হিম্মত করি আগে বাড়ি, আল্লাহ পাক সম্মান দেবেন ইনশাআল্লাহ তাআলা। আর যদি কেউ তিরস্কার করে, সাহাবীদেরকে নিয়েও তিরস্কার করত, সেই তিরস্কারের কোনো পরোয়াই না করা। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মান ওয়ালু পবিত্র কোরআনে বলেন যে ওরা তিরস্কার করে আমি দেখতে থাকি, ওরা ষড়যন্ত্র করে আমি দেখতে থাকি, এর ফলাফল তো আমার হাতে, রেজাল্ট তো আমার হাতে। হ্যাঁ, আল্লাহ তাআলার হুকুমের উপর চললে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে হিম্মতের সাথে চললে তো আল্লাহ তাআলা দুজাহানে সম্মানিত করবেন। এই মক্কার কাফের মুশরিকরা দিনরাত বিদ্রুপ করত, তিরস্কার করত, শুধু তা না নির্যাতন করত, অত্যাচার অবিচার করত, এমনকি বয়কট পর্যন্ত করছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসারী সাহাবায়ে কেরামের কাফেলা কোন কিছুরই পরোয়া করেন নাই, বরং তারা ছুটছেন তো আল্লাহ রাসূলের দিকে, ছুটতেই থাকছেন। সারা জাহান খেলাফ পরওয়ানা চাহিয়ে, মদ্দনজর তো মর্জি জানানা চাহিয়ে, সারা দুনিয়াও যদি তিরস্কার করে বিরুদ্ধে যায় কোনো পরোয়া নাই মুসলমানের, আমার নজর তো থাকবে আল্লাহ সন্তুষ্টির উপরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হ্যাঁ জীবন আদর্শের উপরে। আল্লাহ তাআলা সেই পথে চলার আমাদের সকলকে তৌফিক দেন, হিম্মত দেন, কবুল করেন। ঘরগুলোর ভিতর থেকে আমরা এই ছবিগুলো, এই হারাম জিনিসগুলো, এগুলো সরাবো কবে? এমন সরাবে কি, অনেক মৌল হিসাব মানুষ পর্যন্ত ছবির ব্যাপারে এমনটা ঢিলা হয়ে গেছে। রাজনৈতিক ফিল্ডে গিয়ে এখন ছবি তোলাতে আমরা অনেকে অভ্যস্ত হয়ে পড়তেছি না, এগুলো দেখতে দেখতে তখন অন্যরা এটা ধারণা করতে সুযোগ পায়, তাহলে মনে হয় ঠিকই আছে, কিন্তু ঠিক আছে কি ব্যাটিক আছে কে আমাদের ময়দানে ঠিক মতোই বোঝা যাবে। এর আগ পর্যন্ত হয়তোবা বুঝার সুযোগ কমও থাকতে পারে, কিন্তু যারা ঠিক মতো বুঝে ফেলে তো তারাই সত্যিকার কামেল হেদায়তের নূর পেয়ে যায়, এবং তাদের রাস্তায় জান্নাতের রাস্তা একদম নিষ্কণ্টক হয়ে যায়। সেই কাফেলার মধ্যে আল্লাহ তাআলা আমাদের সকলকে সামিল করেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম।
আমাদের প্রাণপ্রিয় পীর মুর্শিদ তরজমান আকাবির শেখুল হাদিস আরিফ বিল্লাহ হযরতওয়ালা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকাতহুম এর আত্মশুদ্ধি ও জীবন গঠনমূলক প্রতিটি বয়ান বিশ্বের যে কোনো প্রান্ত থেকে নিজ নিজ হোয়াটসঅ্যাপে পাওয়ার জন্য নাম্বার 01715808669 মুফতি শহীদুসালাম কাসেমি নাম্বারের সাথে অবশ্যই নিজের নামও পাঠাবেন, তবে শর্ত হল আপনার প্রোফাইলে কোনো প্রাণীর ছবি থাকবে না। বাংলা বা উর্দু বা উভয় গ্রুপেই অ্যাড করে নেওয়ার পর আপনি কখনোই একবারের জন্য গ্রুপের মধ্যে কোনো কিছু লিখবেন না, বলবেন না। গ্রুপে অ্যাড করে নেওয়ার পর আপনার কাছে যে মেসেজটা যাবে তাতে রিপ্লগ বা রিপোর্ট স্প্যামে টাচ করলে আপনি গ্রুপ থেকে তাৎক্ষণিক পৃথক হয়ে যাবেন। কখনো যদি আপনি দেখেন গ্রুপ থেকে পৃথক হয়ে গেছেন তাহলে আপনি তাৎক্ষণিক জানান।
নাম এবং নাম্বার পাঠানোর সহজ পদ্ধতি, নামের ডান পাশে তিনটা অপশন থাকে, মাঝে অ্যাটাচ ক্লিপে টাচ করলে নিচে আসবে কন্ট্যাক্ট, তাতে টাচ করলে আপনার মোবাইলের নাম্বারগুলো চলে আসবে। এতে শুধু ওই নাম্বারটাই আপনি টাচ করুন যেটা প্রাণীর ছবি মুক্ত এবং হোয়াটসঅ্যাপ তাতে চালু আছে। তাতে টাচ করলে আসবে সেন্ড, নিচে ডান দিকে টাচ করেন, চলে আসবে নাম এবং নাম্বার আমার কাছে। সরাসরি বয়ান সহজে শোনার জন্য লিঙ্ক mixlr.com/rafiq_khanka MIXLR। আপনার কাছে লিঙ্ক না থাকলে কল করলে আপনার নাম্বারে পাঠিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে। ওয়েব অ্যাড্রেস www.khankabd.com, খানকার স্পেলিং KHANQAHBD.com, খানকা এবং বিডি এর মাঝে কোনো স্পেস নেই। যোগাযোগের জন্য যে নাম্বারটা দেওয়া হলো এর প্রোফাইলে মসজিদ নববীর গম্বজ এবং মিনারার ছবি আছে। নিজেদের মত বিনিময়, শুভেচ্ছা বিনিময়, কৃতজ্ঞতা বা কোনো এ জাতীয় কোনো কারণেই গ্রুপের মধ্যে কোনো কিছু লিখবেন না। গ্রুপটা শুধুই হযরতওয়ালা দামাত বরকাতুহুমের বয়ান পাওয়ার জন্য। bd.com, খানকা এবং বিডি এর মাঝে কোনো স্পেস নেই। যোগাযোগের জন্য যে নাম্বারটা দেওয়া হলো এর প্রোফাইলে মসজিদ নববীর গম্বজ এবং মিনারার ছবি আছে। নিজেদের মত বিনিময়, শুভেচ্ছা বিনিময়, কৃতজ্ঞতা বা কোনো এ জাতীয় কোনো কারণেই গ্রুপের মধ্যে কোনো কিছু লিখবেন না। গ্রুপটা শুধুই হযরতওয়ালা দামাত বরকাতুহুমের বয়ান পাওয়ার জন্য।